الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد الحمد لله سيرات النبير ধারাবাহিক আলোচনার আমরা অনেক পর্যায় অতিক্রম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এবং ওনাকে দাফনের আগে সাহাবাই কেরামের মধ্যে যে ডিসকাশন হয়েছিল এখন এই উম্মতের দায়িত্ব ওনার খলিফা হিসাবে কে পালন করবেন এবং গত পর্বে আমরা শুনেছি যে সাকিফা বনি সাঈদার ছোট্ট একটি বাগানের মতো ছিল যেখানে আনসারিগণ জমায়েত হয়েছিলেন এবং ওনারা মনে করেছিলেন মদিনার বাসিন্দাদের কাউকেই উম্মতের জন্য লিডার খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচিত করা দরকার সেখানে কিন্তু বৃহত্তর উম্মার চিন্তা করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছলেন এবং এক পর্যায়ে সেখানে অনেক কথাবার্তা হলো সর্বশেষ কথা মদিনার আনসারি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন কারণ আনসারিদের একটা ধারণা ছিল যে তারাই মদিনার দায়িত্বশীলদের মধ্যে থেকে খলিফা নির্বাচিত হবে শুধু মদিনার ছোট্ট সোসাইটিকে ওনারা সামনে রেখেছিলেন কিন্তু এটা যে বৃহৎ ইসলামী রাষ্ট্র এটার পরিচালনার জন্য কোরাইশ সাহায্য হবে না এই কথা যখন হাদিসটিকে শোনানো হয়ে গেল পরবর্তী পর্যায়ে সর্বশেষ বক্তা বলা যায় ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু গত সপ্তাহে শুনেছি যে উনি উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান উল্লেখ করলেন আর আনসারীদেরকে বললেন যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির হয়ে এখানে এসেছিলেন সাহাবিদেরকে নিয়ে আমরা ওনার আনসারি হয়েছি তিনি আমাদের দায়িত্বশীল ছিলেন এখনও মুহাজিরদের থেকেই দায়িত্বশীল হবে আমরা তাদের সহযোগিতা করে যাব এই সর্বশেষ কথা ছিল কার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা বলার পরে পরিস্থিতি উনি আনসারি শান্ত হয়ে গেল এবং একটা সুন্দর পরিবেশ আবার তৈরি হয়ে গেল জাকাল্লাহ এবং সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করলেন যায়েদ ইবনে সাবিতের মন্তব্যের পরে জাযাকুমুল্লাহ খাইরান মিন হাইয়িন ইয়া মা'শারাল আনসার ওয়া সাব্বাতা কাইলাকুম যে তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন এই কথা শোনার পরে যে তোমাদের যিনি কথাটা বলেছেন যায়েদ অত্যন্ত বাস্তব কথা এবং এই কথা উপরে আমাদেরকে আল্লাহ তাআলা সবাইকে একমত হওয়ার তৌফিক দান করুন এইরকম কথা চলে আস এখন এই কথার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে দেরি তো করা যাবে না এখনই উম্মতের দায়িত্বশীল নিযুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওনার দাফন কাফনের কাজটা তো হ্যাঙ্গিং হয়ে আছে এটাকে তাড়াতাড়ি করে প্রসেস করতে হবে এই বৈঠকেই একটা সিদ্ধান্ত হয়ে যাওয়া দরকার তিনি দুইজনকে সামনে নিয়ে আসলেন এক পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেক পাশে আবু ওবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আসলে এই তিনজনই একসঙ্গে গিয়েছিলেন ওখানে মুহাজির ওনারা তিনজনই মুহাজির আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝখানে এক পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেক পাশে আবু ওবাইদ ইবনে জাররাহ তিনি এই দুজনকে লক্ষ্য করে ইঙ্গিত করে সাহাবাদেরকে বললেন যে কদ রাদিতু লাকুম আহাদা হাযাইনির রাজুলাইন ফাবাইউ আইয়ুহুমা শিতুম আমার প্রস্তাব হচ্ছে এই যে দুই ভাই আমি চিন্তা করে দেখেছি আমাদের মধ্যে এই দুইজনের শান অনেক উঁচু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ওনারা অনেক পেয়েছেন একদিকে হয় ওমর অথবা আবু ওবাইদ ইবনে জাররাহ এই দুজনের একজনের হাতে তোমরা বায়াত করে ফেলো তিনি আমাদের আমির হয়ে যাবেন ওনার কথা শেষ সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন তিনি বললেন ফালাম আকরাহু মিম্মা ক্বালা আবু বকর গায়রাহা যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ যা কথা বলছিলেন কোনোটাই তো অপছন্দ করি না যখন আমার নাম বললেন আমি কি আর বরদাস্ত করতে পারি যে আমার কথা উনি কেমনে প্রস্তাব করলেন আল্লাহি আন উকাদ্দামা ফানুদরাব উনুকি ফাতুদরাব উনুকি লা ইয়াকরিবুনি যালিকা মিন ইসমিন আহাব্বু ইলাইয়া মিন আন আতআম্মারা আলা কওমিন ফীহিম আবু বকর আমার তখনই মাথায় চিন্তা ঢুকলো যে আমার যদি এমন অবস্থা হয় যে কেউ আমাকে হত্যা করতে চায় আমি কল্লা এগিয়ে দেব কোনো গুণা না হয়ে গেলে সেটা আমার থেকে অনেক উত্তম যে আবু বকর যে সমাজে আছে ওই সমাজে আমি নেতৃত্ব দেব, ইম্পসিবল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে এখন কিছু কথাবার্তা শুরু হয়ে গেছে, একটুখানি মানে এক ধরনের একটু হইচইয়ের মতো কিছুটা হয়ে, যখনই মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন উনি কি বললেন, যদি লোকেরা আমাকে বায়াত করে বসে আমার কি উপায় হবে, উনি তো মোটেই অসম্ভব, আবু বকর থাকতে উনি খলিফা হবেন। তো আবু বকর ওই কথা বলে দুইজনের কথা বলার পরেই কিছু বেশ কিছু হইচই মোটামুটি পিসপিসানি শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন আর দেরি করা যাবে না, এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে, না হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, শয়তান তো বসে আছে মুসলমানদের প্রতি ফিতনা লাগানোর জন্য, তাই না? আর মোনাফিকরা অপেক্ষায় আছে মদিনায়, যে মোনাফিক থেকে থামানোর জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তারা এখন সুযোগ নেবে, এই তরবারি আছে, আল্লাহ নবী মারা গেছে, কেউ বললেই কল্লা ফেলে দেবো, একদম সবাইকে দমন করে রাখছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, পরবর্তী পর্যায়ে বলছেন যে ওয়ার্তাফাতিল আসওয়াত, কিছু কথাবার্তা হইচই শুরু হয়ে গেল, হাত্তা ফারিক্তু মিনাল ইখতিলাফ, আমার আশঙ্কা হয়ে গেল এই এখন কোন দিকে উম্মতের মধ্যে ইখতিলাফের ফিতনা শুরু হয়ে যায় নেতৃত্ব নিয়ে, আমি আর দেরি করলাম না। ফাকুলতিল আবি বকর উবসুদ ইয়াদাকা ইয়া আবা বকর, আবু বকর হাতের দিকে দেন, আপনার হাত দেন, আপনার হাত প্রসারিত করেন আমি ধরি। হাত ধরে তিনি ওনার বায়াত করে ফেলেন আমির মুমিনিন খলিফা হিসাবে। ফাবায়াতু, হাত দেওয়ার সাথে সাথে আমি হাত ধরে ফেলি, হাত ধরে বায়াত করে, তো বায়াত করে ফেললাম। এরপরে শেষে আমার বায়াত দেখে দেখে মুহাজির আনসারিরা দলে দলে এসে বায়াত করে ফেলল। ওকে, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বক্তৃতা আরও বলেছিলেন, ফাআইয়ুকুম তাতিবু নাফসুহু আন ইয়াতাকাদদাম আবা বকর, বলো তো দেখি, এই বায়াত করার আগে বললেন যে তোমাদের কে বলবা যে আবু বকরের আগে তার কাছে বা কারো কাছে দায়িত্বটা যাক, কে চিন্তা করতে পারবা এটা, তার কত শান আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় তাকে শুধুমাত্র বাছাই করেছেন, যে কোনো বিষয়ে সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি পরামর্শ করতেন। এভাবে করে এরপরে তিনি যখন ইন্তেকাল হয়ে গেল বা ইন্তেকালে আখ্যান দিয়ে নামাজটা কাকে পড়াতে দিয়েছেন, এগুলো যখন তিনি পরপর করে বললেন, বলার পরে মোটামুটি আর সবাই দেরি করল না, তিনি বায়াত করে ফেললেন, সবাই হুমড়ি খেয়ে বায়াত করে ফেললো ওখানে যারা উপস্থিত রয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খলিফা হলেন, তিনি কি মনে মনে ধারণা করে রাখছেন যে সুযোগ তো আমার আসছে, আজকে তো হয়েই যাব খলিফা? কখনো না, কখনো না, তিনি কখনোই এটা চিন্তা করেন নাই। রাফে আত্তাই তিনি একজন সাহাবি, তিনি বলেন যে পরবর্তী পর্যায়ে আমি অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার বায়াতটা কেমনে হয়েছিল, ওই আমি তিনি সেখানে ছিলেন, কীভাবে হলো আমাকে একটু বলবেন, পরিস্থিতিটা তখন কেমন ছিল? তখন তিনি বললেন যে আনসাররা কীভাবে চিন্তা করেছিল, পরে মুহাজিররা সেখানে গিয়ে তাদেরকে কীভাবে ঐক্যের দিকে আনার জন্য প্রচেষ্টা চালালেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কী কথাগুলো বলেছিলেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে নামাজের দায়িত্ব দিয়েছিলেন, ওই সবগুলো সেই বেচারা বলা শুরু করে দিল, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন এসব কিছু বলে তখন যখন কথা বললেন, আর সে আমার হাত টেনে দিয়ে বায়াত ধরে ফেলল, আমি অপ্রস্তুতভাবে বাধ্য হলাম তার বায়াত নিতে, এই দায়িত্ব মাথায় নিতে, কারণ আমি দেখছি যে এই মুহূর্তে উম্মত ফিতনার দিকে ছুটে যেতে পারে। তারপরে তিনি বলেন যে আমি ওয়াকাবিল তুহা মিনহুম, এই অবস্থায় আমি তাদের এই দায়িত্ব কবুল করতে বাধ্য হলাম, ও তাখাওয়াফতু আন তাকুনা ফিতনা, খুব আশঙ্কা হলো বড় ফিতনা হয়ে যাবে, ওয়া তাকুনা বাদহা রিদ্দা, এই ফিতনা অনেকেই হয়তো মোরতাদ হওয়ার দিকে ঠেলে দিতে পারে, দুর্বল মনা কিছু মুনাফিক কিসিমের, কারণ তো কেউ কেউ পরিষ্কার মুনাফিক, কারো কারো ইমান কিছু দুর্বল ছিল মুনাফিকের কাছাকাছি, এরা হয়তো ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে এই উপলক্ষে। এরপরে আরেকটি হাদিস এসেছে, সাদ ইবনে ইব্রাহিম তিনি বলেন যে আব্দুর রহমানের আউফের ছেলে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে সাদ, তিনি বলেন যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতা করলেন, সেই বক্তৃতাটাকে তিনি কোট করছেন, আবু বকর কি বলেছিলেন, মা কুনতু হারিসান আলাল ইমারাতি ইয়াওমান ওয়ালা লাইলাতান, তিনি খেলাফতের দায়িত্ব আসার পরে বলেন যে আমি কোনো দিন রাতে কোনো সময় কখনোই চিন্তা করিনি, লোভ আসেনি আমার দিলে, এরকম ধারণা আসেনি যে আমি খলিফা হয়ে যাবো আল্লাহ নবীর, ওয়ালা সা আলতুহা ফি সিররিন ওয়ালা আলানিয়াতিন, পরোক্ষ পরোক্ষ গোপনে প্রকাশ্যে কোনো সময় আমি এরকম কোনো আশাও পোষণ করিনি, কোনো তামান্নাও প্রকাশ করিনি, কাউকে বলিও নি যে এরকম কিছু করো। তো এইভাবে ওনার যখন বায়াত হয়ে গেল সেদিন ছিল সোমবার বিকালবেলা সন্ধ্যার দিকে, আর সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। পরবর্তী দিন মঙ্গলবার শুরু হয়ে গেল। এখন পরবর্তী দিন সকালবেলা সবাই ফজরের জন্য মসজিদে চলে আসলেন। এখানে জামায়াত হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাকিফা বনি সাইদার মধ্যে তো সবাই যান নাই, এদের বাইরে যারা ছিল তাদের সবার বায়াত হয়ে গেল পরের দিন সকালে, এবং সেই কথাটা আনাস রাদিয়াল্লাহু আনহু বিস্তারিত বলেছেন, লাম্মা বুয়া আবু বকর ফি সাকিফা, সাকিফাতে আবু বকরের বায়াত যখন হয়ে গেল সোমবারে, পরবর্তী দিন ছিল মঙ্গলবার, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকালবেলা মসজিদের মিম্বারে বসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে একটা ভাষণ দিলেন মানুষদেরকে বোঝানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু কথা বললেন, কি কথা বললেন, তিনি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি শুকর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম পেশ করে এরপরে বললেন, আইয়ুহান নাস ইন্নি কুনতু কুলতু লাকুম বিল আমসি মা কালাতান মা কানা, গতকালকে উনি কি বলেছিলেন মসজিদের মধ্যে মনে আছে তো, তরবারি নিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ নবী মরলে খবরদার তিনি মরেন নাই, মূসা আলাইহিস সালামের মতো তিনি একটু গায়েব হয়ে গেছেন, ওনার রূহটা আবার আসবেন, জিন্দা হবেন, আমাদের মধ্যে ফেরত আসবেন, এই সমস্ত কথাবার্তা। তিনি বলেন যে আমি কালকে কিছু কথাবার্তা তোমাদেরকে বলেছিলাম, ওমা ওয়াজাদতু হাফি কিতাবিল্লাহ, সেটা তো আল্লাহর কিতাবের কথা কিছু বলি নাই, আমার আবেগ ইমোশন দিয়ে বলেছি, ওয়ালা কানাত আহাদান আহিদাহু ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেনও নাই যে আমি একটুখানি মরার মতো হই আবার ফেরত আসবো তোমাদের মধ্যে, এগুলোও কিছুই বলে না, এগুলো সব আমি যা বলছি এগুলো আমি সেখানে উইথড্র করছি, ওয়ালা কিন্নি কাদ কুনতু আরজু আন ইয়াঈশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইউদাব্বিরানা, কিন্তু আমার আবেগ ইমোশনটা এত তুঙ্গে ছিল যে আমি মেনে নিতে পারছিলাম না উনি চলে যাবেন, আমাদের তো এখনও ওনার নেতৃত্বে দরকার, আমাদেরকে এখনও পরিচালনা করবেন, যে আমরা সবাই মরার পরে তারপরে উনি দুনিয়া থেকে আল্লাহ ওনাকে নেবেন, আমরা ওনাকে এভাবে আমাদের জীবদ্দশায় তিনি চলে যাবেন এই বেদনা আমরা বরদাস্ত করতে পারবো না, এটা আমাদের আশা ছিল না, এইরকম একটা আবেগ আমার ভিতরে কাজ করেছে। ফাইন ইয়াকু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত, তবে যেহেতু এটা এখন পরিষ্কার যে আল্লাহ তাআলা ওনাকে ওফাত দান করেছেন, ওনার ইন্তেকাল হয়ে গেছে, ফাইন আল্লাহ তাআলা কাদ আবকা ফিকুম কিতাবাহু আল্লাযী বিহি হাদা আল্লাহু রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমরা এখন মুশরে পড়ে আমরা চিন্তা যেন আমাদের হারিয়ে না যায় যে তিনি চলে গেলেও যে কিতাব দিয়ে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের জন্য এবং ওনাকে দিয়ে আমাদের হেদায়েতের জন্য সে কিতাব এখনও আমাদের কাছে আছে। ফাইন ইতাসামতুম বিহি হাদাকুম আল্লাহ লিমা কানা হাদাহু লাহু, তোমরা সবাই যদি এই কিতাবকে মজবুত করে আঁকড়ে ধরো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দেবেন যেভাবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত দিয়েছেন, ওনার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, এইভাবেই পরবর্তী বংশধরের জন্য এই হেদায়েতের রাস্তা খোলা আছে, আমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওয়া ইন্নাল্লাহ কাদ জামা আমরাকুম আলা খাইরিকুম, তবে আল্লাহ তাআলা এখন আমাদেরকে জমায়েত করে দিয়েছেন, ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমাদের মধ্যে তোমাদের মধ্যে যিনি সবচেয়ে আমাদের কাছে সম্মানিত উত্তম মনে করি রাখে। রাসুল সাহেব রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সঙ্গীর মতো ছিলেন, যার বিষয়ে তিনি কি বলেছিলেন যে আমি যদি কাউকে খলিল একান্ত বন্ধু বানাতাম, তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু আল্লাহ আমাকে খলিল বলেছেন, তার বন্ধু বলেছেন, আমার তো এখন আল্লাহর সঙ্গে তার কাউকে শরীক করা যাবে না। এক, আল্লাহ আমাকে বন্ধু বলেছেন, কাজেই তিনি সানিয়া ইসনাইন ইদহুমা ফিল গার, এই গুহার মধ্যে তিনি ওনার সঙ্গে একমাত্র সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ফাইন্না আউলান নাস বি উমুরিকুম, তিনি তোমাদের দায়িত্ব পাওয়ার সবার বেশি উপযুক্ত। ফাকুমু ফাবায়ুহু, এখন সবাই তোমরা যারা কালকে বায়াত করনি সবাই এসে এখন বায়াত করো, শপথ করো, ওনার হাতে হাত ধরে ওনার ইমারতকে মেনে নাও। ফাবায়ুন নাস আবু বকর বাইআতান আহমাতান বাদ বাইআতি সাকিফা, সাকিফার সেই ছোট্ট সমাবেশের বায়াতের পরে আজকে সবচেয়ে বড় বায়াত হয়ে গেল এই মঙ্গলবারে সকালবেলা মসজিদে নববীতে। বায়াতের পরে, সবার আম বায়াতের পরে, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার আসল বক্তব্য দিলেন। ওনার প্রথম ভাষণ খলিফা হওয়ার পরে এইটাই বলা যায়, তিনি বললেন, মেম্বারে উঠলেন, উসে বললেন যে আল্লাহ তাআলার প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ ও সালাম পেশ করে, আম্মা বাদ, আইয়ুহান নাস ফাইন্নি কাদ উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম, হে জনতা, আমার দায়িত্ব, তোমাদের দায়িত্ব আমার উপরে এসে পড়েছে, কিন্তু আমি কিন্তু তোমাদের মধ্যে সবচেয়ে সর্বোত্তম নই কখনো, নিজে সিনসিয়ারলি, কোনো আর্টিফিশিয়াল কথা নয়। এরকম লেভেলের লোকদের সিদ্দিক পর্যায়ে যারা পৌঁছেন এটাই তাদের মনের কথা, তিনি নিজেকে সর্বোত্তম মনে করেন না। ফাইন আহসান তো ফা আইনুনি, এখন আমি যদি ভালো কোনো কাজ করি, যেহেতু আমার দায়িত্ব এসেছে ভালো কাজের কথা বললে তোমাদেরকে, সবাই কিন্তু আমার সহযোগিতা করতে হবে। ওয়াইন আসা তু ফা কাউমুনি, আর আমি যদি কোনো কিছু মিস্টেক করে ফেলি, ভুল করে ফেলি, তাহলে তোমরা কিন্তু আমাকে সবাই মিলে সোজা করতে হবে, কোথায় ভুল করেছি সংশোধন করে দেবা, আমাকে ভুলের উপরে ছেড়ে দেবা না, আমার ভুলের কোনো অর্ডারও তোমরা আমল করবে না। আসেদ কো আমানা, সত্যবাদিতা একটি বড় আমানত, যে ব্যক্তি সত্য কথা বলে সে আমানতদার। ওয়াল কাযিবু খিয়ানা, মিথ্যা কথা বলা খিয়ানত, আর যে ব্যক্তি মিথ্যাবাদী সে আমানতদার হতে পারে না, তার কাছে কিছু আমানত রাখা যায় না, এই জন্য মিথ্যা বলা খবরদার, এটা অনেক বড় খেয়ানতের লক্ষণ। ওয়াদ্দাইফু ফীকুম কাওয়িয়ুন ইনদি হাত্তা আরুদ্দাল্লাহু হাক্কাহু ইনশাআল্লাহ, আর তোমাদের মধ্যে সবচেয়ে যেই ব্যক্তি দুর্বল মনে করে নিজেকে, তার অধিকার কেউ যদি তার থেকে ছিনিয়ে নেয় কোনো শক্তিশালী ব্যক্তি, তাহলে সে হবে আমার কাছে সবচেয়ে শক্তিশালী, যে দুর্বল আমার সে সবচেয়ে শক্তিশালী, তুমি দুর্বল মনে করো না নিজেকে, রাষ্ট্র তোমার পক্ষে থাকবে, রাষ্ট্র দুর্বলের পক্ষে থাকবে না সবলের পক্ষে থাকবে, দুর্বলের পক্ষে, দুর্বলের নিরাপত্তার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, যে সবল জালিম তাকে দমানোর জন্য কাজ করবে, শিষ্টের লালন আর দুষ্টের দমন, এটা হলো রাষ্ট্রের নীতি ইসলামী রাষ্ট্রে। আর আজকালকার রাষ্ট্রের অবস্থা কি? ঠিক তার উল্টো। তাহলে আমি তার হক আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ, কে কাউকে দুর্বল মনে করে, কারো প্রতি জুলুম করো, কারো হক নষ্ট করো, তাকে দুর্বল মনে করো না, তাকে সবচেয়ে শক্তিশালী মনে করো, কারণ গোটা রাষ্ট্রযন্ত্র তার পক্ষে থাকবে, দুর্বলের পক্ষে, এটা আমার দায়িত্ব। ওয়াল কাওয়িয়ু ফীকুম যাইফুন ইনদি হাত্তা আখুযা আল হাক্কা মিনহু ইনশাআল্লাহ, আর তোমাদের মধ্যে যে নিজেকে খুব শক্তিশালী মনে করো এবং শক্তির দাপট দেখাও, অন্যের প্রতি জুলুম করো, হ্যাঁ, তাহলে তাকে কীভাবে সাহায্য করা যায়, তার থেকে মাজলুমের হক কীভাবে আদায় করা যায়, সেই দায়িত্ব আমি পালন করব। তুমি নিজেকে এত শক্তিশালী মনে করো না, তুমি নিজেকে দুর্বল মনে করার চিন্তা করো। লা ইয়াদাউ কওমুন জিহাদা ফি সাবিলিল্লাহ ইল্লা দরাবাহুমুল্লাহু বিযুল, আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সূচনা করে গিয়েছেন, এই জিহাদ আমাদেরকে চালিয়ে যেতে হবে। যদি কোনো কওম জিহাদকে বর্জন করে ছেড়ে দেয়, তাহলে ওই কওমকে আল্লাহ তাআলা অবশ্যই জালিল ও খার করবেন, অপমানিত করবেন, এবং সেটাই মুসলিম উম্মাহ এখন ফেস করছে, অপমানিত হয়ে আছে। ও ওয়ালা তাসিউল ফাহিশাতু ফি কওমিন কত ইল্লা আম্মাহুমুল্লাহু বিল বালা, আর যে কওমের মধ্যে ফাহিশা কাজ, হ্যাঁ গর্হিত কাজগুলো, যে কাজগুলো গুনাহ খাতার কাজ, এগুলো যদি ছড়িয়ে পড়ে বেহায়াপনা ইত্যাদি সমাজে ছড়িয়ে পড়ে, তাহলে সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বলা মুসিবত নামিয়ে দিবেন। আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূল, তোমরা সবাই আমার কথা মানবে যতক্ষণ আমি আল্লাহ এবং তার রসুলের কথা মেনে চলি, সেই নির্দেশগুলো তোমরা মানতে হবে। ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলা ফালা তাআত আলি আলাইকুম, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে কোনো নির্দেশ দেই, কোনো হুকুম দেই, কোনো ফরমান দেই, তাহলে সেটা আনুগত্য করার কোনো দায়িত্ব তোমাদের নেই, বরং আনুগত্য না করা তোমাদের দায়িত্ব। কি সুন্দর ইসলামিক প্রিন্সিপালগুলোকে তিনি তুলে ধরলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইয়াতের সময় ছিলেন না, ওই তিনি আসলেন না বাইয়াত করতে, এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু আসলেন না, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফাতো ভাই, এই দুইজন বাইয়াতের মধ্যে অনুপস্থিত। সবাই বায়াত করছে প্রথম দিনেই অথবা দ্বিতীয় দিনে, কিন্তু ওনাদেরকে পাওয়া গেল না, এই প্রথম দিনে ছিলেন না, দ্বিতীয় দিনও পাওয়া যাচ্ছে না। তখন একটা হাদিস এসেছে যে নবী করি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মিম্বারে কথা বলছেন, সবাইকে দেখছেন, সবাই যেভাবে আলোচনা করেন সবাইকে দেখেন, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে সেখানে দেখলেন না। তো বল যে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখি না কেন, তাকে একটু কেউ নিয়ে আসবেন খবর দিয়ে। তা কয়েকজন আনসারি ভাই গিয়ে ওনাকে নিয়ে আসলেন। আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইবনে আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও খাতানাহু, আল্লাহ নবীর চাচাতো ভাই এবং তাঁর জামাতা, আরা তান তাসুক আসাল মুসলিমিন, আপনি কি মুসলমানদের লাঠিটাকে ভেঙে ফেলতে চাইছেন? লাঠি মানি তাদের শক্তি, তাদের ঐক্য, আপনি দেরি করলেন কেন বায়াত করতে? তা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, লা তাসরিবা ইয়া খলিফাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আপনি মনে করবেন না যে আমি কোনো অন্যায় করেছি বা আমি কোনো অসৎ উদ্দেশ্য ছিল, তবে আপনি আমি হয়তো একটু লেট হয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি এটাকে খুব নেগেটিভলি না নিয়ে ক্ষমা দৃষ্টিতে দেখেন। অথবা তিনি বায়াত করলেন। তারপরে দেখলেন যে তিনি ওনার ফুফাতো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনে আওয়াম, তাকেও দেখা যাচ্ছে না, তাকে তার ব্যাপারে খবর দেওয়া উনি কই? তো ওনাকে নিয়ে আসা হলো, তাকে লক্ষ্য করে বললেন, ইবনে আম্মাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ার ইয়াহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়, আর তাম তাসুক আসাল মুসলিমিন, মুসলমানদের লাঠিটাকে ভেঙে ফেলার জন্য কি আপনি চিন্তা করেছেন? আপনি তো এখানে গায়েব থাকলেন কেন? একই কথা তিনি বললেন যে ঠিক আছে, আসে নাই, এটা নিয়ে আপনি আর ইয়ে করার চিন্তা করার দরকার নাই। তিনি ইয়ে করে ফেললেন, বায়াত করে ফেললেন। এ বিষয়ে কিছু শিয়ারা অনেক অপপ্রচার করেছে যে, এবং সহিহ বুখারীতে একটা রেওয়ায়েত আসছে যে তিনি ছয় মাস পরে বায়াত করেছেন, এটা বুখারী শরীফ হাদিসটা সহিহ, ছয় মাস পরে বায়াত করেছেন, কিন্তু আবার সহিহ রেওয়ায়েতে আসছে যে তিনি ওই দিনই বুধবারেই তিনি বায়াত করেছেন, মঙ্গলবারেই তিনি বায়াত করেছেন। তো এই দুটোর দুইটাই সহিহ, উনি দুইবার বায়াত করেছেন, তার কারণ কি? এটা হচ্ছে যে একটা হাদিস এসছে যে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যখন কথা বললেন, যে আবু বকর বলেছিলেন তখন যে তিনি এই দায়িত্ব পালন করতে চাচ্ছিলেন না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু জোর করে ওনাকে দায়িত্বে ফেলে দিলেন, মা কুন্তু হারিসান আলাল ইমারা ইয়াওমান ওয়ালা লাইলা, কোনো রাত দিন আমি কখনোই একটি বারের জন্য চিন্তা করিনি যে আমাকে আমির হওয়া লাগবে, আমির হওয়া দরকার। ওয়ালা সাআলতু ফি সিরিন ওয়ালা আলানিয়া, আমি গোপনে প্রকাশ্যে কখনো এটা চাইনি। এই কথাটাকে মুহাজিরগণ সবাই অ্যাকসেপ্ট করে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে আমরা এটা বুঝি, কিন্তু আমরা একটু হেজিটেশন করছিলাম একটা কারণে, মা গাদিবনা ইল্লা লিআন্না উখিরনা আনিল মাশওয়ারা, যে আমরা শুধু একটু আমাদের মনে কষ্ট এসেছে যে আমাদেরকে একটু পরামর্শ করলেন না, একটু জিজ্ঞাসাবাদও করলেন না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় কাছের লোক হওয়ার কারণে কোনো কোনো সময় তো তিনি আমাদেরকে ব্যবহার করেছেন। যেমন মনে আছে তো আপনাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিদায় হজের আগের বছর আমিরুল হজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পাঠালেন, খেয়াল আছে তো? আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর হজ করলেন তার আগের বছর তিনি তখন ওই হজে নিজে যাননি, আবু বকর আমিরুল হজ, কিন্তু কাফেরদের জন্য এই হজের পরে আর মক্কায় প্রবেশ নিষেধ। এই ফরমানটা পরে ওহি নাজিল হওয়ার পরে সূরা বারাআ, সূরা তাওবার শুরুতে বারাআতু মিনাল্লাহ যে নাজিল হলো, এই হুকুমটা যে আর আগামী বছর থেকে এবারই শেষ হজ কাফেরদের, কোনো মুশরিক অমুসলিম আর মক্কায় হজ আমরা করতে আসতে পারবে না। এই খবরটা পরে পাঠালেন কাকে দিয়ে? আলী রাদিয়াল্লাহু আনহুকে, আপনাদের মনে আছে মাশাআল্লাহ তো এটা, এবং বলে দিলেন যে আলী তুমি এটা অ্যানাউন্স করে দিও। ওই অ্যানাউন্সমেন্টটা, ওই খবরটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে অ্যানাউন্স করার নাই, কাকে দিয়ে করিয়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। কারণ কি? আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে কি কারণ? হ্যাঁ, কারণ হলো আরব দেশে এরকম তার ইলেকশন ভিত্তিক কোনো লিডার নির্বাচিত হয় নাই, একটা রাষ্ট্র এটা ছিল না। একজন বড় ব্যক্তিত্ব কবিলার মধ্যে, তাদের বড় বড় কবিলাগুলো আছে, সর্দারগুলো আছে, তাদের মৃত্যুর পরে তাদের পরবর্তী ছেলে ইত্যাদি তাদের নিজস্ব আত্মীয় স্বজন গদিনশীন হয়, হ্যাঁ দায়িত্ব হয়। এখন আরবদের কাছে ওই কনসেপ্ট মাথার মধ্যে আছে যে এই এমন একটা জরুরি খবর, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে স্পেশালি তার ফ্যামিলি মেম্বার একজন বললে এটা তারা সিরিয়াসলি নেবে। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহুর এখানে মাইন্ড এসেছে যে আমরা তো ওনার পরিবারের একটা রোল প্লে করি বুঝছি, কিন্তু একটু পরামর্শ করলে ভালো হতো, পরামর্শ করে নাই মনটা একটু খারাপ হয়ে গেছে, একটু গোসা করেছে, এটা হয়। কারণ উনিও পরামর্শের উপযুক্ত, ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে উপযুক্ত, অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহু যোগ্যতা অনেক বেশি, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বেশ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কবর থেকে শুরু করে একান্ত কাছের তো উনি, তো একটু পরামর্শ করলে হয়তো ভালো হতো। তা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে ওনারাও এখন পরামর্শ যে করবে না, ইচ্ছে করে কি বাদ দিয়েছেন? জরুরি পরিস্থিতি, ইমার্জেন্সি মোকাবিলা করছেন, ইমার্জেন্সি মোকাবিলা করতে গিয়ে হয়তো ওনাকে সাথে করে নিয়ে আসলে ভালো হতো, খেয়াল করেন নাই? তো এই যে গ্যাপ হয়ে যায়, দেখছেন তো আপনি, দেখবেন সুবহানাল্লাহ, আপনি পারিবারিক দায়িত্ব পালন করতে একটা বিয়ের সাথে লাগিয়ে দিয়েছেন, অমুকে বলবেন কিন্তু বলার সুযোগ হয় নাই, আপনি কথাটা পাকাপোক্ত করে ফেলছেন, এখন তো গোসা করে বসছে, অমুক জামাই হাতের কাছে নাই তাকে পান নাই, আপনার মেয়ের কথা ঠিক করছেন, সে বড় জামাই কিংবা সে মেজো জামাই, এখন সে তো রাগ করে বসছে, আমাকে ছাড়া কথা বলছে, আর আমি যাবই না বিয়ে। এগুলো হয়, এগুলো হিউম্যান উইকনেস আসে। তো আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওনার ফুফাত ভাই, এটা একটুখানি উইকনেস চলে এসেছে জোবাইর ইবনে আওয়ামের, তো ওনারা একটু গোসা করেছিলেন যে আমরা, তারপরে বলেন কি যে একটু একটু গোসা করেছিলাম ঠিকই, কিন্তু ওয়াইন্না নারা আন্না আবা বকর আহাক্কান্নাস বিহা, এতে তো কোনো সন্দেহ নাই, আমরা তো কনফার্ম নিশ্চিত যে আবু বকরের এই দায়িত্ব পালন করা উচিত অবশ্যই, এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই। ওয়াইন্নাহু লা সাহিবুল গার, একই কথা বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সেই হিজরতের সময় গারের মধ্যে, গারে সাওরে যিনি সঙ্গী ছিলেন, যাকে তিনি এত বিশ্বস্ত করে একমাত্র নিজের হাতের কাছে রেখেছেন, তাকে ছাড়া আমরা কাকে গ্রহণ করবো খলিফা হিসাবে? ওয়া ইন্না লা নারফু শারাফাহু খাবারাহু, আমরা তার এই শান সম্মান এবং তার এই যে কর্মকাণ্ড, তার জীবনকে তিনি কিভাবে ধন সম্পদ সব কিছু বিলিয়ে দিয়েছেন আল্লাহ নবীর জন্য, আমরা কি এগুলো জানি না? এগুলোকে আমরা অস্বীকার করবো? ওয়ালাকাদ আম্মারাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউসাল্লিয়া বিন্নাসি ওয়া হুয়া হাই, তিনি জীবন্ত জীবিত থাকা অবস্থায় যখন নামাজ পড়াতে পারেন না, তিনি তাকে নামাজ পড়ানোর নামাজের ইমারত দিয়েছেন, তো গোটা মুসলিম উম্মার ইমারত তো ওনারই পাওয়ার উপযুক্ত, এই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকতে পারে না। তাহলে ক্লিয়ার হয়ে গেল? শিয়ারা এখনও অপপ্রচার করে যে এই সাহাবিরা আবু বকর ওমর মিলে, বিশেষ করে এই দুইজনে ষড়যন্ত্র করে আলীকে বঞ্চিত করেছে খেলাফত থেকে, তাদের কিতাবপত্রে এগুলো সুস্পষ্টভাবে লেখা আছে। এখন মুসলমানদের মধ্যে কেউ কেউ যখন সহিহ বুখারীতে একটা হাদিস পড়ে যে আলী রাদিয়াল্লাহু আনহু 6 মাস পরে বায়াত করেছেন, এটার অর্থটা কি, সেদিকে এখন আমরা ব্যাখ্যা করব। এই বিষয়ে আসছে যে সহিহ বুখারী মুসলিম এসেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে 6 মাস পরে বায়াত করেছিলেন। আর ওই 6 মাস পরে আসলে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছিল, ওনার ইন্তেকালের পরে আবার বায়াত করতে এসেছে। তো তার কারণ হলো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর একটু মনে কষ্ট ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটু মনে কষ্ট ছিল। কি মনে কষ্ট ছিল? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য যা কিছু ছিল বাইতুল মাল থেকে তিনি যেটা পেতেন, ওনার দুই একটা ইয়ে ছিল, ল্যান্ড ছিল, ল্যান্ড প্রপার্টি রাষ্ট্রের পক্ষ থেকে ওনার পরিবারের ভরণ পোষণের জন্য সেটা বরাদ্দ করা হয়েছিল, খাইবারে খেজুর বাগানের ল্যান্ড ওনার ছিল। এইটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে গেছেন, বাইতুল মালের মধ্যে জমা করে দিয়েছেন। পরিবারের ওয়ারিশ এখন কি ওনার ইন্তেকালের পরে ওনার মেয়ে এবং ওনার বিবিগণ, তো মেয়ে এবং বিবিগণের অনেকেই এই ব্যাপারে মনে কষ্ট। তো এরা তো স্বাভাবিকভাবে যে কোনো ইসলামী শরীয়তে কোরআনের আইন অনুযায়ী তো ওনারা পাওয়ার উপযুক্ত, তাই না? কোরআনের মিরাথি আইন কি, কেউ মারা গেলে তার বিবিরা থাকলে বিবিরা পাবেন 8/8, আর মেয়ে যারা আছেন মেয়ে একজন থাকলে তিনি অর্ধেক পাবেন, আর ছেলে না থাকলে, যদি শুধু মেয়ে থাকে তাহলে মেয়ে একটা থাকলে অর্ধেক পাবেন, আর একাধিক মেয়ে বেঁচে থাকলে তারা 3/2 পেয়ে যাবে। এটা তো রাষ্ট্রীয় বাইতুল মালে যাওয়ার কথা না, সেই হিসাবে কোরআনের আইন অনুযায়ী ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সেটার অপেক্ষায় আছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা দেন নাই। কেন দিলেন? এই ব্যাপারে একটা হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ওনার জানা আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু এটা জানতেন, তিনি এই ব্যাপারে অবশ্য কোনো উচ্চবাচ্য করেননি। হাদিসটা হচ্ছে তিনি ইন্তেকালের কিছু আগে বলেছেন, লা নাহনু মাআশাল আম্বিয়া লা নূরাসু মা তারাকনাহু ফাহুয়া সাদাকা, যে আমরা নবীদের অবস্থা হলো আমরা যখন ইন্তেকাল হয়, নবীর যখন ইন্তেকাল হয় নবীর ওয়ারিশরা তার রেখে যাওয়া সম্পদের কিছু পায় না, এগুলো সবগুলো সাদাকা বাইতুল মালে জমা হয়ে যায়। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন। এখানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওনার কিছু গ্যাপ হয়ে গেছে, উনি হয়তো ওইটা বুঝতে পারেন না যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাগ করে বসে আছেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কষ্ট দিতে চান নাই, যে উনি একেবারে আবু বকরের সঙ্গে খুব দহরমহরম করছেন, এটা করে উনি কষ্ট পাবেন। উনি টার পেয়েছেন যে আসলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেশি দিন পৃথিবীতে থাকবেন না, কারণ ওই যে হাদিস যে উনি প্রথমে কাঁদলেন ওনার মৃত্যু শয্যায় দেখে, আবার কানে কানে কথা বলার পরে আবার একটু পরে হাসলেন, সেখানে ইঙ্গিত ছিল উনি সহসাই হ্যাঁ প্রথমেই পরিবারের মধ্যে ওনার সঙ্গে মিলবেন। তো এটা ছিল বিধায় আলী রাদিয়াল্লাহু এই হাদিসটা জানতেন যে ফাতেমা রাদিয়াল্লাহু বেশি দিন বাঁচবেন না, এই জন্য উনি যেহেতু উনি একটু আবু বকর রাদিয়াল্লাহুর প্রতি নাখোশ আছেন, তিনি আবার বেশি খুশি হয়ে গেলে কেউ দেখছ হ্যাঁ ওনার মনে একটু দুঃখ লাগবে, এই জন্য দুঃখটাকে চাপা দিয়ে উনি একটু নিজেকে ভাবটা এইভাবে করেছেন যে দৌড় দেন নাই বায়াত করার জন্য, একটু ধীরে আস্তে থামছেন। তো এটা একটা কারণ। পরবর্তী পর্যায়ে যখন ওনার ওফাত হয়ে গেছে তখন তিনি আবার একটু বলে যে এবার আপনাকে আমি ভালো করে বায়াত করি, আবার ওনাকে বায়াত করলেন। তো এই বায়াতের কথা অনেক রেওয়ায়েতে আসে। তো এটার কারণে কোনো কোনো ঐতিহাসিকের ভুল ধারণা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তাহলে প্রথমে 6 মাস পর্যন্ত বায়াত করেন। আমার মনে আছে এই ধারণা আমার মধ্যে ছিল যখন আমি বাংলাদেশে ছিলাম, মানে আরও লেখাপড়া করার আগে, যখন ওই হাদিসটা পড়ি ইয়া আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু 6 মাস দেরি করলেন, খারাপ ধারণা না, মানে একটু মনে প্রশ্ন চলে এসেছিল কেন এত দেরি করলেন। ওটার ব্যাখ্যাটা ওলামায়ে কেরাম দিয়েছেন সবগুলো হাদিসকে সামনে রেখে, এই জন্য আসলে যদি কেউ একটা মাত্র হাদিস এখান থেকে নেয় ওখান থেকে নেয় তাহলে কিন্তু তার কনক্লুশন অনেক সময় নেগেটিভ হয়ে যাবে, সবগুলো সামনে থাকলে তাহলে আপনি রাইট কনক্লুশনে পৌঁছবেন। কারণ আশারায় মোবাশারার মধ্যে যারা আছেন তাদের মনে কি এই জাতীয় জিনিস থাকতে পারে? সাময়িকভাবে আসলে ওটা চলে যাওয়ার কথা, ছয় মাস তিনি অপেক্ষা করার কথা নয়। এরপরে এই এই জিনিসটা আরো কনফার্ম হয়েছে, আরেকটা হাদিস আসছে, আবি ওয়াইল নামে এক লোক যখন আলী রাদিয়াল আনহু খলিফা হয়েছিলেন ওসমান রাদিয়াল আনহুর পরে, তো ওনার পরে কে খলিফা হবে, ওনার কোনো সময় ইন্তেকাল হয়ে গেলে এই বিষয়ে ওনার তখন যারা সঙ্গী ছিলেন তাদের মধ্যে একজন হলেন আবি ওয়াইল, তিনি বলেন যে কিছু লোক এসে আলী রাদিয়াল আনহুকে বললেন আপনি তো আল্লাহ তালা আপনাকে হায়াত তৈবা দেন, বাঁচিয়ে রাখুন, কিন্তু যদি আপনার ইন্তেকাল হয় পরবর্তী পর্যায়ে যেন উম্মতের মধ্যে কোনো কেওটিক সিচুয়েশান না হয়ে যায়, আপনি কি একজনকে একটু আল্লাহ তাস্তাখলিফা আলাই না ইঙ্গিত করে যাবেন, না আপনার পরে কে আমাদের খলিফা হওয়া উচিত, একটু বলে গেলে ভালো হয় না, ওসিয়ত করে গেলে। তখন তিনি কি জবাব দিলেন, মাস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাখলিফু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোনো কাউকে খলিফা হিসেবে নিজে নিযুক্ত করে বলে দিয়ে যান নাই, আমিও সেভাবে কাউকে নিযুক্ত করে বলে দিয়ে যাব না। ওয়ালাকিন ইউরিদুল্লাহু বিন্নাসি খাইরান ফাসায়াজমাহুম বাদি আলা খাইরিহিম, এই উম্মতকে আল্লাহ খায়ের কিছু দিতে চাইলে তিনি অবশ্যই আমার পরে উম্মতে যে ভালো সর্বোত্তম তাকেই আল্লাহ এই দায়িত্ব দেবেন, যেভাবে কামা জামাহুম আলা নবীহিম বাদা নবীহিম আলা খাইরিহিম, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তিকালের পরে তার উম্মতের মধ্যে সবচেয়ে উপযুক্তকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, আমার ইন্তেকালের পরেও উম্মতের সবচেয়ে উপযুক্তকে আল্লাহ দায়িত্ব দিতে পারেন, কাজে আমি সেই দায়িত্ব দেওয়ার কাজ পালন করব না। তাই এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর স্টেটমেন্ট কি, উম্মতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খলিফার উপযুক্তকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, পরিষ্কার স্টেটমেন্ট। কাজে কেউ যদি বলে যে আবু বকর ওমর জুলুম করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হইতে দেয় নাই, তিনি খলিফা হওয়ার কথা ছিল, তাহলে কত জঘন্য অন্যায় কথা না, শিয়ারা এটাকেই বিশ্বাস করে। এবং এই জন্য সাহাবায়ে কেরাম ইজমা এবং আনসারীরা সবাই একমত হয়ে গেল যে তিনি একমাত্র উপযুক্ত। এরপরে পরবর্তী যে বিষয়ের দিকে আমরা এখন যাব, যে এবারে খেলাফত নিযুক্তের কাজ হয়ে গেছে, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফনের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এখন দাফন করতে হলে প্রথম কাজ করতে হবে ওনাকে গোসল করাতে হবে, এখন গোসলটা ওনাকে কীভাবে করানো হবে এটা নিয়ে সবে আলোচনা করছেন, তিনি বলে যান নাই যে আমাকে এভাবে গোসল করিও, গোসল মাইতকে কীভাবে করাইতে হয় সেটা তো শিখিয়ে দিয়েছেন, আর ওরা যদ্দূর জানত ইব্রাহিম আল্লাহ সালামের শরীয়ত থেকে বাকিটা উনি ওনার তত্ত্বাবধানে ওনারা শিখেছেন, ওনার মেয়ে যখন ইন্তেকাল হয়েছে কেমনে পানি ঢালতে হবে, কয়টা কাপড় পরাতে হবে, এগুলো সব বলে দিয়েছেন, তো ওইটা তো আছে। তারপরে ওনাদের মধ্যে কেন মতামত হলো কী করবে, তো এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন সে আপনার মঙ্গলবার দিন শেষ হয়ে গেল খেলাফতের বাইয়াতের কাজগুলো করতে করতে, তখন দিনের শেষ পর্যায়ে মঙ্গলবারেই অপরাহ্নের দিকে সাহাবারা চিন্তা করলেন যে এবার আমাদের ওনাকে দাফন করাবো, গোসল করাইতে হবে। লাম্মা আরাদু কাসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতালাফু ফিহি, এখন কীভাবে গোসল করাবে এটা নিয়ে ইখতালাফ হয়ে গেল, আল্লাহু মা নাদরি কাইফা নাসনাউ আনুজাররিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুজাররিদু মাউতানা আম নুগাসসিলহু আলাইহি সিয়াবাহু আম নাগসিলহু আলাইহি সিয়াবাহু, আমরা কি ওনার যেভাবে অন্য মাইয়েদেরকে গায়ের কাপড় খোলা খোলা উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে বড় সমস্ত কাপড় খুলে ফেলতে হয় ওইভাবেই কি আমরা করবো গোসলটা দেব, নাকি কাপড় সহ নাকি গোসল দেব, যে ওনার শরীর থেকে কাপড় খোলাটার কাজটা আমাদের শানে মানায় না, ওনার শানটা এরকম হবে না, এটা তো আমরা বুঝতে পারছি না, তিনি তো এগুলো কিছু বলে যান নাই, না সেটা কোরআনে আছে, এটা নিয়ে ওনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব বিভিন্ন রকমের ডিসকাশন চলছে। তো ওনারা কয়েকজন এবার যখন গোসল করতে আসছেন পানিটা নিয়ে এসে এখন এই কাজের মধ্যে কেমনে করবেন এটা নিয়ে ওনারা কথা বলছেন, পাঁচ ছয়জন আসছেন গোসল করানোর জন্য, এই যে এখন কি করি আমরা, এই কথাবার্তা বলতে বলতে ওকে এই কথা শেষ না হতেই সবার ঝিমানি চলে আসলো, সবগুলো একসঙ্গে ঘুমের মতো ঝিমানি, এ কথার মাঝখান সুম্মা কাল্লামাহুম মিন নাহিয়াতিল বাইত, এত ঘুমের মতো আসলো যে সবার মাথা এরকম হয়ে গেল ঘুমের, একেবারে মনে হয় যে বুকের দিকে নেমে গেছে, এমন ঘুম পেয়ে গেছে হঠাৎ করেই মিনিটের ভিতরে। সুম্মা কাল্লামাহুম মিন নাহিয়াতিল বাইত, ঘরের এক কোণা থেকে কেউ একজন কথা বলছেন, কথা সবার কানে যাচ্ছে ওনাদের ঘুমন্ত অবস্থায়। লা ইয়াদরুন মানহু, কে বলছে এটা শুনতে পাচ্ছেন না, মানে এটা বুঝতে পারছেন না, কিন্তু একটা কথা সবার কানে আসলো, আন ইগসিলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সিয়াবুহু, একটা আওয়াজ আসলো, তোমরা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় গায়ে থাকা অবস্থায় গোসল করাও। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন এই কথাটা বলানোর জন্য, আর জিব্রাইল তো ওনাদের কাছে এইভাবে সরাসরি আসবেন না, ওনারা তো নবী না। আল্লাহ তাআলা ওনাদেরকে ঘুমের হালাত করে দিলেন, হঠাৎ করেই সবাই ঘুম, আর এই কানের আওয়াজ খোলা আছে, সবাই একই আওয়াজ শুনলেন, এই মিনিট খানিক পরে আওয়াজটা চলে গেল, সবার ঘুম ভেঙে গেল, এই এটা শুনলাম সবাই বলে একই কথা শুনেছে। তখন তারা বুঝতে পেরেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ হয়েছে, তা ওনার কাপড় ওখানে রয়ে গেল, এখান থেকে ওনারা পানি ঢেলে ঢেলে আগ ফুঁকে দিয়ে যেভাবে পারেন পানি ঢালেন, পানি ঢালেন এভাবে করে ওনার কাপড় করে ফাঁকে ফুঁকে দিয়ে, এবং হাতের মধ্যে কাপড় নিয়ে বাকিরা এবারে একটু ঘষাঘষি কিছুখানি করলেন, কিন্তু কাপড় শরীর থেকে পুরো খোলা হলো না। কে কে ছিলেন গোসলের সময়? আলী ইবনে আবি তালিব, আব্বাস ওনার চাচা, আব্বাসের ছেলে, ওনার চাচার ছেলে আল ফদল, আর কুসুম দুই ছেলে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত প্রিয় জায়েদের ছেলে উসামা, আর শুকরান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তকৃত দাস শুকরান নামে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত ব্যক্তিগত খাদেম ছিলেন। কয়জন হল? আলী, আব্বাস, ওনার দুই ছেলে চার, উসামা ইবনে জায়েদ পাঁচ, আর শুকরান ছয় জন। তো এই ছয়জনে এবারে ওনাকে গোসল করাচ্ছেন। এরপরে ওই কামরার বাইরে এসে এক আনসারি এত আবেগ ইমোশন নিয়ে আসলেন, তিনি হলেন আউস ইবনে খাওলিয়াল আনসারি রাদিয়াল্লাহু আনহু। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া আলী, না সত্তুকাল্লাহ, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, হাজ্জানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে আল্লাহর রসুলকে এত মহব্বত করেছি আনসারীরা, তা আমাদেরকে একটু সুযোগ দাও না, একজনকে এত সুযোগ দাও, আমরা একটু ওনার গোসলের মধ্যে ওই জায়গায় একটু যাই। তালিরা দেলা আনু ওনাকে বললেন, শুধু যে তুমি আসো, উদ্ধল। তিনি ঢুকলেন, উনি থাকছিলেন ওখানে, কিন্তু বাকি দায় দায়িত্বগুলো ওনারা ছয়জনই পালন করলেন। তো আব্বাস এবং ওনার দুই ছেলে ফজল এবং কসম, ওনারা তিনজনে মিলে ওনার বডিকে ডান কাত থেকে বাম কাত, বাম কাতে এভাবে ওনারা নাড়াতেন, আর উসামা ইবনে জায়েদ এবং শুকরান এই দুইজন ওনার পানি ঢালতেন পাত্র থেকে শরীরে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগসিলু, তিনি গোসল করতেন এবং হাতের মধ্যে কাপড় নিয়ে যেখানে যেখানে পানিটা ভালো করে সমস্ত শরীর পৌঁছে দরকার সেটা তিনি করতেন। আর নবী করিম বলতেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, বিআবি ওয়া উম্মি মা আতিয়াবাক হাইয়্যান ওয়া মাইতান, আমার মা বাবা আপনার খেদমতে উৎসর্গকৃত হোক, আপনি কত পবিত্র ছিলেন জিন্দা অবস্থায় মৃত অবস্থায়। কেন এটা বললেন? তিনি চিন্তা করছিলেন যে মানুষের শরীর থেকে নাপাকি তো কিছু চলে আসে, সে নাপাকি কিছু আসলো কিনা, সেগুলো ক্লিন করবেন কিনা। তিনি টের পেলেন যে কোনো নাপাকি আসে নাই, কোনো নাপাকি আসে না। তখন তিনি বললেন, মা আতিয়াবাকা হাইয়্যান ওয়া মাইতান, কত পবিত্র না আপনি জিন্দা অবস্থায়, কত পবিত্র না আপনি মৃত অবস্থায়। তো ওনারা এই ছয়জনে গোসল দিলেন, সাত নম্বর জন পাশে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তী পর্যায়ে আফসোস করেছেন, তখন তো শোকের অবস্থায়, আর পুরুষরা পুরুষকে গোসল করাবেন এটাই তো সিদ্ধান্ত পরপর করে হয়ে গেছে, পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আফসোস করলেন, আহারে আমি যদি, তখন আমার হুঁশ কাজ করেনি, আমি যদি ওনাকে গোসলটা দিতে পারতাম তার বিবিদেরকে নিয়ে কতই না ভালো হতো। তিনি এভাবে আফসোস করলেন। যাই হোক, গোসলের কাজ হয়ে গেল, এখন কাফন পরাতে হবে। ওনাকে কাফনের জন্য তিন টুকরা খুব সুন্দর সাদা টেক্সটাইল মানে সুতার কাপড় দিয়ে ওনাকে শরীরকে কাফন পরানো হয়। তিন টুকরা কাপড় দিয়ে ওনাকে মেইনলি ইয়ে করা হয়, শরীরটাকে কাপড়গুলোকে ওনাকে দিয়ে লেপটানো হয়। এই কাফন পরানোর পরে এবার ওনার জানাজার পর্যায়ে আসলো। জানাজা এখন কিভাবে করবেন, কোথায় করবেন, ওনাকে কি ঘর থেকে বের করবেন কি না, মসজিদে নিয়ে যাবেন কিনা, এগুলো অনেক আলাপ আলোচনা হলো। পরে যেটা আবু কারাদালা আনহু বলেছিলেন যে নবীদেরকে সেখানেই দাফন করতে হয় যেখানে তাদের ইন্তেকাল হয়, ওই কথাটাকে ওনারা এভাবে নিয়েছেন যে ওনাকে লাশটাকে সেখান থেকে বাইর করাটাও বোধহয় ঠিক হবে না, ওখানেই রাখলেন। আর এখানে ছোট্ট ঘর, মা আয়েশার হুজরা তো একেবারেই ছোট, ওনার কামরাটা, যে কামরার মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন তখন উনি মা আয়েশার পা ওনারা পা চলে আসতো, মানে মাটির উপরে, কোনো খাট না, মাটির উপরে চামড়া দিয়ে, চামড়ার তোষকের মতো ভিতরে খেজুর পাতার তুলার পরিবর্তে খেজুর পাতার ইয়ে ছিল, উপরে চামড়া দিয়ে এরকম একটা বেডের মতো কী বলে যে ম্যাট্রেসের মতো বানানো ছিল, ওইটার মধ্যে ঘুমাতেন। তো ছোট্ট কামরা, জায়গা তো আর বেশি নেই। তিনি যখন নামাজ পড়তেন অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথা পাও চলে যেত ওনার সেজদার জায়গায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, হাত দিয়ে ওনার পাগুলোকে সরিয়ে দিয়ে সেজদা করতেন। মা আয়েশা মানে ঘুমের মধ্যে আবার উনি সেজদা থেকে উঠে গেলে আবার আমার পাও সেখানে চলে যেত, তারপরে আবার উনি শেষের দিকে ডাকাতেন মা আয়েশাকে যে উঠো, দুই রাকাত পড়ো, ভেতর পড়ো, এভাবে পড়াতেন আর কি। তো ওই ছোট্ট ঘরের মধ্যে ওনারা নামাজ পড়লেন। কীভাবে পড়লেন, যে মানুষকে ডাকা হলো যে তোমরা নামাজ পড়ো, এই ঘরে ওনার লাশকে এইভাবে এক সাইডে রাখা হলো যেখানে ওনার পিছনে কেবলার সামনে ওনাকে রেখে পিছনে ওনারা দাঁড়িয়ে নামাজ পড়বেন। যে কয়েকজন ঘরের মধ্যে ঢুকে, বেশ কয়েকজন, হয়তো চার পাঁচজন পাঁচ সাতজন তারা ঢুকবেন। ইসাল্লুন আলহি ওয়ালা ইয়া উম্মুহুম আহাদুন, কেউ কোনো ইমাম নাই, সবাই একা একাই ওনাকে এই নামাজ পড়ে পড়ে চলে যাচ্ছেন, একা একাই নামাজ পড়ে পড়ে চলে যাচ্ছেন, কোনো জামাত নাই, কোনো ইমাম ইমাম হিসাবে কেউ নেই, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পড়ে যাচ্ছেন। এইভাবে কেন করলেন এর ব্যাখ্যায় ওলামা কেরাম পরবর্তী পর্যায়ে ডিসকাস করেছেন। তো তাদের অনেকের বক্তব্য হচ্ছে যে এক নম্বরে ওখানে তো কোনো বড় জামাত হবে না, আর এভাবে জামাতের আয়োজন করতে গেলেও তো আবার সময় লেগে যাচ্ছে, ওনারা যারা পড়বেন পড়ে সামনের দিকে খুলে দেওয়া হয়েছে, তারা পিছনে প্রচুর লোক, শত শত হাজার হাজার লোক আছেন, তারা নামাজ পড়েই পিছন দিয়ে ওনার বাইরে সামনের দিকে বাইরে চলে যান, সামনের দিকে বাইরে চলে যান, যাতে করে প্রত্যেকেই নিজে তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তেছেন এই মর্যাদাটা পেয়ে যান। কেউ আরেকজন ইমামতি করতেছে না, আমি নিজেই ওনাকে সরাসরি নামাজ পড়ছি, এরকম একটা সুযোগ সবার জন্য চলে আসে। এবং এতে করে যেটা হবে, আর এক বড় জামাত না করে এই কন্টিনিউয়াসলি কতবার ওনার জানাজা হচ্ছে, এখন প্রত্যেক যত শত অথবা যত হাজার জন এসেছেন তত হাজার জানাজা ওনার হলো। তো এইটার ওনার এই এত বেশি জানাজা হওয়ার জন্যে এই সুযোগটাও সৃষ্টি হয়ে গেল। এই সমস্ত কিছু সামনে রেখে ওনারা জামাত করেননি, ওনারা ওনাকে এভাবেই একা একা নামাজ পড়ে বিদায় করে দিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, এখন তারা এবার বললেন যে আমরা ওনাকে এখন দাফন করব, জানাজা শেষ, এখন দাফন কোথায় দাফন করব, সেই জায়গাতেই যেখানে ওনার লাশ যেখানে শুয়ে আছে সেখানেই। কেউ এটা বলার আগে সবখানে এখন আলোচনা চলছে, কেউ কেউ বলছে আমরা জান্নাতের বাকিতে ওনাকে মানে বাকি গোরস্থান যেটা সেখানে নিয়ে যাব। তারপরে এখন তো আমির হয়ে গেছেন আবু কারাদিয়াল্লাহু আনহু, এখন ওনার কাছে খবর গেল, তিনি বললেন যে আমি এক হাদিস জানি, মা কাবাদাল্লাহু নাবিয়্যান ইল্লা ফিল মাউদি আল্লাযী ইউহিব্বু আন ইউদফানা ফিহি, আল্লাহ তাআলা কোনো নবীকে যখন মউত দেন ওই জায়গায় দেন যেই জায়গায় আল্লাহ তাকে দাফন করাতে চান, সে জায়গায় ওনাকে মউত করে দেন। ইদফিনুহু ফি মাউদি ফিরাশিহি, ওনার যে বিছানা যেখানে ছিল ওইখানেই ওনাকে দাফন করতে হবে। এরপরে এই দাফনের জায়গা নিয়েও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছিলেন। এবার ওনার স্বপ্ন মনে পড়ল, বা এমনি তিনি আগেই স্বপ্নটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন নিজের বাবাকে। তিনি বলেন যে আমি একবার দেখলাম স্বপ্নে যে আমার কামরার ভিতরে তিনটা চন্দ্র এসে পড়ে গেছে, ওকে আমার কামরায় তিনটা চাঁদ এসে পড়ল, তিনটা চাঁদ আমার কামরায় এসে পড়ে গেল। তা আমি বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম যে এই কী স্বপ্ন দেখলাম বাবা, তিনটা চাঁদ আমার কামরায় এসে পড়ে গেল। তখন তিনি বলেন, তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার ঘরেই মনে হচ্ছে যে সর্বোত্তম আল্লাহর সর্বোত্তম মাখলুক তোমার ঘরে দাফন করা হবে, আল্লাহর সবচেয়ে সেরা যিনি মাখলুক তাকেই দাফন করা হবে তোমার ঘরে। এরপরে যখন ওখানে ওই হাদিসটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে শুনেছেন, পরে তিনি বলেন ইয়া আয়েশা হাযা খায়রু আকমারিকি ওয়া হুয়া আহাদুহা, যে এই যে তিনটি চাঁদ তুমি দেখেছিলে আজকে যার দাফন হয়ে গেল সবচেয়ে উত্তম চাঁদটি দাফন হয়ে গেছে, আর বাকি দুটাকে আল্লাহ যখন করাবেন তখন দেখা যাবে। অথবা এখন কবরটা খুঁড়বেন কীভাবে এটা নিয়ে সাহাবিদের মধ্যে বিভিন্ন মতামত হচ্ছে। আরব দেশে দুই রকম কবর খোঁড়া হতো, একটা হলো আমরা যেভাবে কবর খুঁড়ি সোজা খাড়া, আর মদিনা এলাকা এরকম খাড়াটা কিন্তু মক্কায় ছিল, তারা এভাবে সোজা গভীর নিচের দিকে গর্ত করে ফেলত, আর মদিনা ছিল তারা এইটা করতো লাহাদ। লাহাদ অর্থ হচ্ছে একটু খুঁড়ে এরপরে আবার ভেতরের দিকে একটু মানে কি বলা যায় একটু গুহার মতো করে একটুখানি খুঁড়ে নিয়ে ওইখানে কবর দিবে, তারপরে এই পাশে একটুখানি ইটের কাঁচা ইটের বেড়ার মতো করে দিয়ে তারপরে দাফন করে। তাহলে যে আমাদের দেশে যেটা আছে যে আমরা বাঁশ টাঁশ দিয়ে আমরা করি উপরে মাটি দেওয়ার জন্য ওইটা লাগে না, ওই এরকম টেসরি করে গুহার মতো করে দিয়ে লাশটা ভিতরে ঢুকাই দিল, আর এ পাশে দিয়ে যাতে এদিকে চলে না আসে ছোট্ট কাঁচা ইটের মাটির ইটের ইয়ে দিয়ে বেড়ার মতো করে দিল, এরপরে বাকিটাকে ভর্তি করে দেয়। এখন কোনটা করবে এটা নিয়ে ওনাদের মধ্যে ইখতিলাফ হচ্ছে। তো এখন মদিনায় ওই সময় দুইজন লোক, একজন মহাজের যিনি মক্কি তরিকায় কবর খোঁড়ার কাজ করতে পারেন এক্সপার্ট, ওনার নাম হলো আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আর মদিনার তরিকায় যিনি এক্সপার্ট অনেক সাহাবীদের জন্য কবর খুঁড়েছেন তিনি হচ্ছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, দুইজনকেই খবর দেওয়া হলো। এখন ওনারা বাকিরা যেখানে এখন যারা আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সবাই পরামর্শ করতেছেন ওনাকে কোন তরিকায় কবর দেওয়াটা ওনার জন্য উত্তম হবে, এটা আমরা ওনারা আলাপ আলোচনা করছেন। তো বলেন যে যে দুইটাকে পাঠাই, যাকে আল্লাহ আগে নিয়ে আসেন মনে করতে হবে ওইটাই আল্লাহ চান। তো দুইজনকেই খবর দেওয়া হলো, আর দেওয়ার পরে তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উনি প্রথম চলে আসলেন, তখন সাহাবরা বলেন যে আল্লাহ বোধহয় এটাই চেয়েছেন, মদিনার তরিকা ভিতরে গুহা করে ওনাকে কবর দেওয়া। এরপরে এখন কবর খোঁড়া হয়ে গেছে, রাইট, ও পাঠানোর আগে ওনারা খুব আলোচনা করছে, তর্ক কিছু ডিসকাশন হচ্ছিল যে না, কেউ বলতেছে না মদিনার তরিকাটাই উত্তম, কেউ বলছে না আমরা মক্কা থেকে আসছি তিনি মুহাজির ছিলেন সেখানকার তরিকাটাই ওনার জন্য উত্তম হবে, এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি হয়েছিল। ওনার তখন ডিসিশন দিলেন দুইজনকেই খবর পাঠাও, যে আগে আসবে আল্লাহ তাকে আগে আনবেন সেটাই আল্লাহর মাকসুদ, খালাস। তা আগে যিনি আসলেন মদিনার তরিকা হয়ে গেল, কবর খোঁড়া হয়ে গেছে। এখন ও কবর খোঁড়ার জন্য ওনার যে যেখানে শোয়া আছেন ওই শোয়ার ওই খাটের উপরেই যেখানে বা মাটিতে যেখানে শোয়া ছিলেন সেটাকে ওনা থেকে বড়িটাকে সরিয়ে ওই জায়গার মধ্যেই ঠিক কবরটা খোঁড়া হলো, আর ওনার কবরে নামানোর জন্য কে কে ঢুকলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার চাচা, আলী রাদিয়াল্লাহু আনহু, ফদল যিনি আব্বাসের ছেলে, এই তিনজন নিচে নামলেন লাশকে ধরার জন্যে, আর উপরের থেকে ওনার যে খাদেম শুকরান, ওনার বড়ির নিচে নামানোর আগে ওনার খাদেম শুকরান কি করলো, এক টুকরা লাল কাপড় কিছুটা মোটা ইয়ের মতো আর কি, মনে করেন শতরঞ্জির মতো বা মোটা বিছানা চাদের মতো এক টুকরা লাল কাপড় এনে মাটির নিচে বিছিয়ে দিল ওনাকে বডি শোয়ানোর আগে। অতপর এর উপরে ওনারা ওনার বডিটাকে রাখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরকে ওখানে রাখলেন। তো এটা ঠিক হলো কি না, মাটিতে না রেখে একটা বডির উপর রাখলেন, এটা নিয়ে ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। শেষ পর্যন্ত হলো যে সাহাবায়ে কেরাম যেটা করেন ওইটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর নয়, কারণ তিনি বলেছেন যে আমার উম্মত কোনো গোমরাহির উপরে একমত হবে না, এবং আলাইকুম বে সুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশেদিন, খলিফা রাশেদ আবু বকর আছেন ওনার নেতৃত্বে যেটা অ্যাকসেপ্ট করা হয়েছে এটা নিশ্চয়ই ওনার জন্য শান হিসাবে স্পেশাল মর্যাদা সব কিছুতেই থাকে। ওনার ব্যাপারটা একটু স্পেশাল, আর দর্জনের মতো নয়, তাই না? স্পেশাল যে একটু আগে যে হাদিস শুনলাম, কী ছিল সেটা? সবার কাপড় খুলে ফেলতে হয়, কিন্তু ওনার কাপড় খোলা হয় নাই। তো আল্লাহ নবীর শানকে, সেরা মাখলুকাতকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল মর্যাদা যখন দিয়েছেন এটা ওনারা সেভাবে নিয়েছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বা অন্য কেউ ইন্তেকাল করে ফেললে আর ওনারা এটা চালু রাখেন নাই। তো কাজেই এখান থেকে কেউ যাবার না নেয়, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্য একটা সুন্দর বিছানা চাদর দেওয়া হয়েছে তো আমরাও দেই না কেন আমাদের মুরব্বীর জন্য, না এটা ঠিক হবে না। যদি কেউ কেউ কোনো কোনো ওলামা এটা বলার চেষ্টা করেছেন যে যেহেতু ওনার জন্য করা হয়েছে নেওয়া যাবে, কিন্তু অধিকাংশ আইমায়ে কেরাম ওলামায়ে কেরাম মনে করেছেন যে না এটা ঠিক হবে না, ওনা এভাবেই থাকবে, মাটির উপরে দাফন করতে হবে। তো এখন যখন কবর দেওয়া হলো তখন এক ব্যক্তি পরে ঢুকতে হলো, তিনি হলেন যে মুগিরা ইবনে শোবা, বলেন যে কাতবাকিয়া মিন রিজলাইহি শাইউন লাম ইসরাহুহু, যখন মাটি দিয়ে চাপা দিয়েছে পায়ের দিকে কিছু অংশ একটু খালি রয়ে গেছে, মাটি কম পড়েছে, কেউ খেয়াল করে নাই। তো সে যখন এটা নোটিস করলেন মুগিরা ইবনে শোবা, তো যে দেখো তো ওনার পায়ের ওখানে ফাঁক রয়ে গেছে, নাম নেমে ওই জায়গাটার মধ্যে মাটিটা পড়ে নাই ভালো করে। তো তারা বলে তাহলে তুমি ঢুকো, ঢুকে ওই জায়গাটার মধ্যে নিচে থেকে আগে মাটি দিয়ে দাও। তখন তিনি সেখানে ঢুকলেন, ঢুকে ওনার পায়ের উপরে কিছু মাটি দিলেন। এই যে ওনার পায়ের উপরে মাটি দিলেন, ওনার হাত ওনার পা টাচ করেছিল। পরবর্তী পর্যায়ে সবাই বলে যে ওনার কী কিসমত, সর্বশেষ টাচটা উনি দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু আনহু। এইভাবে দাফনটা হয়ে গেল। এই দাফনটা কখন হয়েছিল? এটা ছিল মঙ্গলবার দিবাগত রাত, আর ইসলামিক ক্যালেন্ডারে এটা কোন দিনের রাত পড়ে? বুধবার রাত পড়ে। তাহলে সোমবার পুরো দিন গেল, মঙ্গলবার দিন গিয়ে মঙ্গলবারে দিবাগত রাতে যেটা বুধবারের রাত্র হয় ওই রাত্রে ওনাকে দাফন করা হয়। জানাজা শেষ হতে হতে এত সময় লেগে গিয়েছিল। এরপরে তারপরে যখন ওনার দাফন হয়ে গেল, এরপরে সাহাবাদের ভিতরে দাফন করে এসে হাইরে ওনাদের কি কান্না, কি হারালেন ওনার, এমন হারালেন যাদের কত কষ্ট হচ্ছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া বাতা আজাবা রাব্বান দুআ, হে আমার বা আব্বা যার দোয়া আল্লাহ কবুল করতেন, ইয়া বাতা জান্নাতুল ফিরদাউস মাওয়া, আর আমি আশা করছি জান্নাতুল ফিরদাউস আল্লাহ ওনাকে ঠিকানা দিবেন, ইয়া বাতা ইলা জিবরিল আনান আহ, ও আমার পিতা জিব্রাইল আলাইহিস সালামও নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন, আমরা জিব্রাইলকে এটা মৃত্যুতে শোক জ্ঞাপন করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা যখন দাফন করে আসলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের আবেগ তো অনেক বেশি, আমি তো ছোকরা মানুষ, ছোট মানুষ, আমাকে লক্ষ্য করে বলেন, ইয়া আনাস আতাবাত আনফুসুকুম তাহুসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাব, তোমাদের কি খুব ভালো লাগছে আল্লাহ নবীকে মাটিতে রেখে তার গায়ের উপরে মাটি দিতে, তোমাদের খুব ভালো লাগছে বুঝি? মনের আবেগ থেকে বলছেন যে কেমন এই কাজ করতে পারলা তোমরা, আল্লাহ নবীকে তোমরা মাটির নিচে রেখে আসলাই বাবা, কষ্ট সব সাহাবীদের কষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, চলো এক কাজ করি, প্রিয়জন হারিয়ে গেলে তার ঘনিষ্ঠ কাউকে দেখাটা প্রিয়জনের জন্য শোকের কিছু উপকার হয়, মানে শোক কিছু কমে। চলো আমরা উম্মে আইমান রাদিয়াল্লাহ আনহার কাছে যাই, যিনি ওনার দুধমা ছিলেন। হালিমার কাছে যাওয়ার থেকে আসার পরে দুধমা বলা যায় না, বলা যায় ওনাকে মানে মায়ের ভূমিকা পালন করেছেন। আমিনা যখন ইন্তেকাল হয়ে যায় মদিনা থেকে মক্কা আসার পথে, আমিনার ইন্তেকাল হয়ে গেল, আমিনার সঙ্গে তখন এই ক্রীতদাসী ছিলেন, ওনার নাম ছিল বারাকা, তিনি আবদুল্লাহ ক্রীতদাসী ছিলেন। তার এক ছেলে ছিল, বিয়ে হয়েছিল, নাম ছিল আইমান, সেখান থেকে ওনার পরিচয় হচ্ছে উম্মে আইমান। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 বছর বয়স থেকে সমস্ত দায়িত্ব নিয়েছেন। আব্দুল মুত্তালিব ওনাকে লক্ষ্য করে বলেছিলেন যে বারাকা, তুমি এই ছেলেটার আমার নাতিরার খুব খেয়াল করো, আমি আহলে কিতাবের কাছে শুনেছি আখেরি জামানার নবী হবে সে। এবং এই বারাকা উম্মে আইমান খুব খেদমত করতেন, খুব খেদমত করতেন, এবং তিনি প্রায়ই পরবর্তী পর্যায়ে উম্মে আইমানকে, বারাকাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মা বলেও ডাকছিলেন, কোনো কোনো রেওয়ায়েতে আসছে। একদিক থেকে খাদেমা, তিনি সেবা করেন আবার মায়ের মতো। পরে যখন তিনি একটু বড় হয়েছেন, মা খাদিজাকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি মনে করলেন আমার ঘরে তো একজন মহিলা আছে, আমাকে আর কেউ লুকআপটা করা লাগবে না, ওনাকে স্বাধীন করে দিয়েছে। স্বাধীন করে দিয়ে ওনার পরবর্তী পর্যায়ে ওনাকে বিয়ে দিয়েছেন ওনার ওই যে পালিত পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, তার কাছে বিয়ে দিয়েছেন। সেই ঘরে একটা ছেলে হয়েছে, ওই ছেলে আবার শহীদ হয়ে গেছে, উম্মে আইমানও শহীদ হয়েছে, ওনার আগের স্বামী শহীদ হয়ে গেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুড়ো মহিলাকে পরে দেখতে যেতেন নিয়মিত। তাবকর ওমর দুজনে গেলেন, চলেন আমরা একটু যাই ওনার কাছে, ওনাকে সান্ত্বনা দিই, উনি তো অনেক কষ্ট পাচ্ছেন, নিজেরাও কিছু সান্ত্বনা পাই। তো যখন ওনাকে ভিজিট করতে গেলেন, উনি বললেন, উনি খুব কাঁদলেন উম্মে আইমান বারাকা, বললেন ইয়া আপনি এত কাঁদেন কেন, আল্লাহ নবী কি খারাপ জায়গায় আছে, কত ভালো হালতে আল্লাহর কাছে আসেন। তিনি বললেন আমি সবই জানি, তিনি তো আল্লাহর কাছে কত ভালো হালতে থাকবেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে আমাদের কাছে নিয়ে গিয়ে ওহির রাস্তা তো আমাদের কেটে গেল, বন্ধ হয়ে গেল, আমাদের কাছে আর কোনোদিন ওয়াহি আসবে না। তো এই যে তারপরে একটা হাদিস ওনারা আলোচনা করলেন যে আইয়ুহান নাস আইয়ুমা আহাদুন মিনান নাসে আও মিনাল মুমিনিনা উসিবা বি মুসিবাতিন ফালে ইয়াতাআযযা বি মুসিবাতিন বি আনিল মুসিবাতি লাতি তুসিবুহু বিগাইরিহি, তোমাদের যদি কারো প্রিয়জন কোনোদিন মৃত্যুবরণ করে, এই মুসিবতটাকে সামাল দেওয়ার জন্য আমার মৃত্যুকে তোমরা স্মরণ করো, কারণ আমার মৃত্যুর চেয়ে বড় কোনো মুসিবত উম্মতের জন্য আর আছে। কাজে তোমাদের জীবনে কোনো মুসিবত সৃষ্টি হয়ে গেলে যে আল্লাহ নবী তো চলে গিয়েছেন, যিনি আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, কাজেই তোমার দুঃখটা কিছু, প্রিয়জনের হারানোর দুঃখ কিছু হালকা হয়ে যাবে, তা এর চেয়ে বড় মুসিবত উম্মতের জন্য হতে পারে না। পরবর্তী পর্যায়ে জিবরিল আলাইহিসসালাম এসেছেন, হ্যাঁ, ওনাকে ওনার মৃত্যুতে সাহাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনারা একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, যে কি একজন আওয়াজ দিয়ে বলতে তাকে দেখেন না, তারা ওনারা ওনাকে সুন্দর করে সান্ত্বনা দিয়েছেন যে তোমরা ধৈর্য ধরো, হ্যাঁ আল্লাহ তাআলা সবাইকে এভাবে নিয়ে যান, তোমাদেরকে আল্লাহ তাআলা সবর করার জন্য বলেন, তাহলে আল্লাহ তাআলা বিরাট পুরস্কার তোমাদেরকে দেবেন। এভাবে করে ওই দোয়াটাকে আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ ডিটেলস। আজকে এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওনার এই দাফন কাফন পর্যন্ত শেষ হয়ে গেল। আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে এই পর্যায়ের আলোচনা, ওনার ইন্তেকাল পর্যন্ত, দাফন কাফন পর্যন্ত আলোচনা করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন। আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম যখন করোনা আক্রান্ত হয়ে যায়, পারব কিনা, আল্লাহ তাআলা তৌফিক দেবেন কিনা। আমি জানি আপনারা সবাই দেশ বিদেশে অনেক দোয়া করেছেন, আমি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে শুকরিয়া জানানো হয়নি, তো আল্লাহ তাআলা সব জানেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী বিনিআমতিহি তাতিমুস সালিহাত, অন্তত ধারাবাহিক এই সিরাতে পাকের জিন্দেগির শেষ পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন শোনার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজটাকে কবুল করেন।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতে পাককে থেকে আমাদের শিক্ষা নিয়ে গোটা জীবনকে আমরা কিভাবে পরিচালনা করব সেই চ্যাপ্টারগুলো কিন্তু রয়ে গেছে। এই জন্য আমাদের সিরাতে নবী থেকে আলোচনা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, যে তিনি কিভাবে ছেলে মেয়েদের সঙ্গে ব্যবহার করেছেন, স্ত্রী পরিবারের সঙ্গে ব্যবহার করেছেন, দুশ্মনের সঙ্গে ব্যবহার করেছেন, যে কষ্ট দিয়েছে তাকে কিভাবে ব্যবহার করেছেন, রাগ গোসা কিভাবে দমন করেছেন, কিভাবে তিনি হাসতেন, কিভাবে তিনি জটিল পরিস্থিতিকে তিনি ডিল করতেন, আমাদের জীবনের ঘাত প্রতিঘাতে উঠা নামায় কত কিছু আমাদের জীবনে আসে, কিভাবে আমরা ওনার আখলাক থেকে, যেটা জন্য আল্লাহ বেশি পাঠিয়েছেন আমাদের কাছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জীবনের আদর্শ কোথায়, আমরা কোথায় ওনার আদর্শ মিস করছি, আমাদের যে কোনো কাজগুলো করি ঠিক মতো হয় কি না, না ওনার মতো কপি করা লাগবে আমাদেরকে, এই জন্য এইগুলোকে শোনার আসল কাজ আমাদের বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কাজের শোনার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করেন, এই তামান্না করে আজকের কথা এখানে শেষ করছি। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته